বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 30 আগস্ট, 15 ভাদ্র এবং ফার্সি 25 মোরদাদ। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার হয় এই পেজ থেকে facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে ইসরায়েলের যুদ্ধমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাসের বৈঠক সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে বাংলাদেশে গুমের শিকার ব্যক্তিদের খুঁজে বের করার তাকিদ সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের বাণিজ্য পরিচালনার বৈধ অধিকার কেউ নস্যাৎ করতে পারে না, লেবাননে তেল পাঠানো প্রসঙ্গে তেহরান। মার্কিন ড্রোন হামলায় আফগানিস্তানের এক পরিবারের 9 সদস্য নিহত, তালেবান বলছে এটি আমেরিকার বেআইনি হত্যাকাণ্ড। বাংলাদেশে গুম হওয়া পরিবারগুলোর অসহায়ত্বের দায় সরকারকেই নিতে হবে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্য। এবং দল ছাড়লেন ভারতের পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ, যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। জ্বালানি তেলের সংকটে পড়া লেবাননকে সহযোগিতার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরান তেলবাহী যেসব জাহাজ পাঠিয়েছে সেগুলোতে কোনো রকমের হস্তক্ষেপ না করার জন্য আমেরিকাকে সতর্ক করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে আজ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, ইরানের বৈধ বাণিজ্য পরিচালনার পথে বাধা সৃষ্টি করার অধিকার আমেরিকার নেই। আমরা আমাদের সার্বভৌমত্ব চর্চা করার ব্যাপারে খুবই সিরিয়াস এবং সবার জানা উচিত যে বৈধ বাণিজ্যের অধিকার হচ্ছে আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতি। আমেরিকা বা অন্য কোনো দেশ আইনের ঊর্ধ্বে নয় এবং কেউ ইরানের এই বাণিজ্য পরিচালনার বৈধ অধিকার নস্যাৎ করতে পারে না। গত সপ্তাহে লেবাননের তেল সংকট মোকাবেলার জন্য বৈরুতের উদ্দেশ্যে একটি জাহাজ পাঠায় ইরান। হিজবুল্লাহ আন্দোলন জানিয়েছে ইরান থেকে তেল ভর্তি দ্বিতীয় জাহাজও রওনা হয়েছে। এ সম্পর্কে খাতিব জাদে গত সপ্তাহে বলেছিলেন, লেবাননের সরকার এবং দেশটির ব্যবসায়ীদের কাছে তেল বিক্রি করতে প্রস্তুত ইরান। যতক্ষণ পর্যন্ত লেবাননে ইরানি তেলের ক্রেতা থাকবে ততক্ষণ পর্যন্ত তেহরান তেল সরবরাহ করবে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে তার দেশের পাশে থাকার জন্য ইরানের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়েছেন। সিরিয়া সফররত ইরানের নয়া পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে এক বৈঠকে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। রোববার বিকেলে দামেস্কে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়ে আলোচনা ও মত বিনিময় হয়। সাক্ষাতে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয় বাশার আসাদকে অভিনন্দন জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ইরান ও সিরিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, দুদেশের মধ্যকার যৌথ অর্থনৈতিক কমিশনগুলোকে আরও বেশি কার্যকর ও সক্রিয় করা প্রয়োজন। এ সময় প্রেসিডেন্ট আসাদ ইরানের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে ইরানের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি বাড়ির উপর মার্কিন ড্রোন হামলায় একই পরিবারের ছয় শিশুসহ নয়জন নিহত হয়েছেন। হামলায় নিহতদের এক স্বজন মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে মৃত্যুর এ সংখ্যা জানিয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সম্ভাব্য হামলা ঠেকানোর জন্য এই ড্রোন হামলা চালানো হয়। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় নানগারহার প্রদেশে শুক্রবার একই ধরনের ড্রোন হামলা পরিচালনা করে মার্কিন বাহিনী। সে সময়ও মার্কিন বাহিনী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের উপর হামলার দাবি করে। আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন ড্রোন হামলাকে অবৈধ ও বেআইনি হিসেবে ঘোষণা করেছে তালেবান গোষ্ঠী। কাবুলে গতকালের মার্কিন ড্রোন হামলায় একই পরিবারের ছয় শিশুসহ নিহত ছয়জন। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ ওই হত্যাকাণ্ডের প্রতি ইঙ্গিত করে আজ বলেছেন, ভিন্ন দেশের ভূখণ্ডে এ ধরনের হামলা পুরোপুরি অবৈধ ও বেআইনি। তিনি আরও বলেন, আমেরিকা হুমকির বিষয়টি আমাদেরকে অবহিত করতে পারত, নির্বিচারে এভাবে হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যা করা তাদের উচিত হয়নি। মার্কিন সেনাদেরকে আগামীকাল 31 আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার কথা রয়েছে। এদিকে আফগানিস্তানে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য দেশ আজ জরুরি বৈঠকে বসেছে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং পুরো দেশের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। রেডিও পাকিস্তানের বরাত দিয়ে ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, ফ্রান্স ও ব্রিটেনে এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করতে পারে যাতে কাবুলে একটি নিরাপদ জোন প্রতিষ্ঠার কথা বলা হবে। যে সমস্ত ব্যক্তি আফগানিস্তান থেকে চলে যেতে চায় তাদেরকে কাবুল বিমানবন্দরে নিরাপত্তা দেওয়ার জন্য এবং দেশটিতে মানবিক ত্রাণ অব্যাহত রাখার লক্ষ্যে ফ্রান্স ও ব্রিটেন এই প্রস্তাব উত্থাপনের চিন্তা করছে। এদিকে কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে একটি ভার্চুয়াল বৈঠক আয়োজন করতে যাচ্ছে আমেরিকা। আফগানিস্তান সম্পর্কে ভবিষ্যৎ কৌশল নির্ধারণের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর অসহায়ত্বের দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর অসহায়ত্বের দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ আন্তর্জাতিক গুম বিরোধী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে মির্জা ফখরুল এই দাবি জানান। মানববন্ধনে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা নানা ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, আমাদের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, ঢাকার কমিশনার চৌধুরী আলম সহ 5 শতাধিক নেতা কর্মী গুম হয়ে গেছেন। মির্জা ফখরুল বলেন, সরকার দাবি করছে এখানে গুম বলে নাকি কিছু নেই, তাহলে এতগুলো মানুষ গেল কোথায়? দায়িত্ব তো আপনাদের, তাদের খুঁজে বের করেন, তাদের পরিবারের কাছে একে একে ফেরত দিন। এর দায় দায়িত্ব অবশ্যই আপনাদের নিতে হবে, অন্যথায় জনগণের আদালতে আপনাদের বিচার করা হবে। মির্জা ফখরুল বলেন, এমন দেশ এমন রাষ্ট্র আমরা বানালাম যেখানে আমাদের সন্তানেরা নিখোঁজ হয়ে যাবে, তাদের হদিস কেউ খুঁজে পাবে না এবং সেটা আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা তাদেরকে তুলে নিয়ে যাবে, সরকার তার কোনো জবাব দেবে না। আমরা তো আমাদের চোখের পানি রাখতে পারি না। তিনি বলেন, আমরা অবশ্যই আমাদের এই মানুষগুলোকে ফিরে পেতে চাই, তাদের পরিবারের কাছে যেন তারা ফিরে যেতে পারে। মির্জা ফখরুল আরও বলেন, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার আজকে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য বেআইনিভাবে অবৈধভাবে গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের সংবিধানকে ধ্বংস করেছে, গণতান্ত্রিক অধিকারগুলো ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। এখন থেকে ইচ্ছে করলেই গ্রামে নিজের জমিতে নতুন করে ঘর বাড়ি নির্মাণ করা যাবে না, এজন্য স্থানীয় ইউনিয়ন পরিষদকে জানাতে হবে। গ্রামে অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মাণ ঠেকাতে ইউনিয়ন পর্যায়ে মাস্টার প্ল্যান প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এই মাস্টার প্ল্যান তৈরি না হওয়া পর্যন্ত নতুন করে বাড়িঘর ও ধর্মীয় স্থাপনা তৈরি করতে ইউনিয়ন পরিষদকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি এই নির্দেশনা দিয়ে সব জেলার প্রশাসককে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। শহরের মতো গ্রামকেও পরিকল্পিতভাবে গড়ে তুলতে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গে বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। আজ সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী ও তৃণমূলের রাজ্য কমিটির সদস্য ব্রাত্য বসু তার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ বিধায়ক তন্ময় ঘোষকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, বিজেপির বহু বিধায়কই আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিজেপি আমাদের সঙ্গে রাজনীতিতে পেরে উঠছে না, সেজন্য প্রতিহিংসামূলক আচরণ করছে। তৃণমূলে যোগ দিয়ে আজ বিধায়ক তন্ময় ঘোষ বলেন,
বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলা জুড়ে বিজেপির একটা প্রতিহিংসামূলক রাজনীতি চলছে। এরা কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে সকলকে ভয় দেখিয়ে বাঙালিদের যে অধিকার তার উপরে একটা হস্তক্ষেপ করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, আমি বাংলার দলমত নির্বিশেষে সমস্ত বিধায়ক ও এমপিকে বাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়ন কর্মসূচির পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাব, দলমত নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন। এদিকে বিধায়কের দলবদল প্রসঙ্গে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজিত অগস্তি বলেন, উনি ভোটে জেতার পর থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিলেন, সংগঠনের কোনো নেতাকর্মী ওনাকে চেনেন না, বিষ্ণুপুরের মানুষ তাদের সঙ্গে এই বিশ্বাসঘাতকতা বরদাস্ত করবে না। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। তালেবানকে স্বীকৃতি না দিলে 11 সেপ্টেম্বরের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে নিজের কথিত বক্তব্যকে অস্বীকার করেছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুইদ ইউসুফ। তিনি বলেছেন, ব্রিটিশ পত্রিকা টাইমস ইসলামাবাদের অবস্থান সম্পর্কে সম্পূর্ণ ভুল তথ্য উপস্থাপন করেছে। ব্রিটিশ সাংবাদিক ক্রিস্টিনা ল্যাম্ব সম্প্রতি টাইমস পত্রিকায় পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎকার ভিত্তিক একটি প্রতিবেদন প্রকাশ করেন। ওই প্রতিবেদনে বলা হয়, মুইদ ইউসুফ বলেছেন, আফগানিস্তানের ক্ষমতায় তালেবানকে স্বীকৃতি না দিলে 1990-এর দশকের ভয়াবহতা এবং 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার পুনরাবৃত্তি হতে পারে। গতকাল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে টাইমস পত্রিকার ওই খবর তীব্র ভাষায় প্রত্যাখ্যান করা হয়। আফগানিস্তানে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তাদের সংগঠনের সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা আফগানিস্তানের ভেতরেই আছেন। গতকাল জবিউল্লাহ মুজাহিদ একথা জানান। তালেবান মুখপাত্র বলেন, তিনি কান্দাহারে অবস্থান করছেন, শুরু থেকেই তিনি সেখানে বসবাস করে আসছেন। তালেবানের উপমুখপাত্র বিলাল কারিমি জানান, তিনি শীঘ্রই জনসমক্ষে আসবেন। ইমানদারদের কথিত এই কমান্ডার 2016 সাল থেকে তালেবান পরিচালনার দায়িত্ব পালন করে আসছেন, কিন্তু লোকসমক্ষে তাকে খুব একটা দেখাও যায় না। এ পর্যন্ত তালেবান তার একটি সিঙ্গেল ফটোগ্রাফ প্রকাশ করেছে, কখনও তাকে প্রকাশ্যে দেখা যায়নি এবং তিনি কোথায় থাকেন তাও জানা যায় না। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তোজের সঙ্গে বৈঠক করেছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গত 10 বছরের মধ্যে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উঁচু পর্যায়ের প্রথম বৈঠক এটি। গত জুন মাসে ইহুদিবাদী প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ক্ষমতায় বসার পর এ ধরনের উচ্চ পর্যায়ের বৈঠকের উদ্যোগ নিলেন। দুপক্ষ এমন বৈঠক অব্যাহত রাখার ব্যাপারে সম্মত হয়েছে। বৈঠকের জন্য বেনি গান্তোজ রোববার রাতে পশ্চিম তীরের রামাল্লা শহরে যান। আল জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, নিরাপত্তা ও অর্থনৈতিক ইস্যুতে দুপক্ষ আলোচনা করেছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস গতকাল দখলদার ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তোজের সঙ্গে বৈঠক করায় এর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের হামাস ও ইসলামী জিহাদ। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন আশরাফুর রহমান।
ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস দখলদার ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তোজের সঙ্গে বৈঠক করেছেন। দখলদার ইসরায়েলের অস্তিত্ব মেনে নিয়েই একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তোলার নীতির আলোকে আপোষ চুক্তিতে স্বাক্ষর করে ধোকা খাওয়া ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফিলিস্তিনের প্রায় সবকিছু হারিয়েছে, তাই ইসরায়েলের সঙ্গে আলোচনা অর্থহীন। তা সত্ত্বেও মাহমুদ আব্বাস এমন এক সময় ইসরায়েলের যুদ্ধমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন যখন গোটা ফিলিস্তিনে ইসরায়েলি অপরাধযজ্ঞ তীব্রতর হয়েছে। সম্প্রতি গাজার উপর 11 দিনের যুদ্ধ চাপিয়ে দেয়া ছাড়াও ইসরায়েল ফিলিস্তিনিদের উপর সহিংসতা এবং তাদের জমি ও ঘরবাড়ি দখলও অব্যাহত রেখেছে। 11 দিনের ওই যুদ্ধে পশ্চিম তীরের জনগণও গাজার পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। মাহমুদ আব্বাস এমন সময় লজ্জা শরমের মাথা খেয়ে ইসরায়েলি যুদ্ধমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সম্প্রতি ঘোষণা করেছেন যে দুই রাষ্ট্র বা সরকার প্রতিষ্ঠার নীতি তিনি মানেন না এবং তিনি যতদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে থাকবেন ততদিন এই নীতি বাস্তবায়ন করতে দেবেন না। গান্তোজ টুইটারে লিখেছেন, ইসরায়েল ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের অর্থনৈতিক অবস্থা জোরদারের কথা ভাবছে। আসলে ইসরায়েল কিছু ওয়াদার গাজর দেখিয়ে স্বশাসন কর্তৃপক্ষকে হাতে রেখে ফিলিস্তিনিদের মধ্যে মতভেদ সৃষ্টি করতে চায় যাতে তাদের জাতীয় ঐক্যের সরকার গড়ে না ওঠে। এটা স্পষ্ট, মাহমুদ আব্বাস ইসরায়েলের পক্ষে বিপজ্জনক খেলায় নেমেছেন। ফিলিস্তিনের হামাস এবং ইসলামী জিহাদ গান্তোজের সঙ্গে মাহমুদ আব্বাসের বৈঠকে ফিলিস্তিনি জাতির প্রতি পেছন থেকে ছুরিকাঘাত ও শহীদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা বলে তীব্র নিন্দা জানিয়েছে। হামাস বলেছে, আব্বাস ফিলিস্তিনের জাতীয় মূল্যবোধকে এখনও পদদলন করছেন এবং ইসরায়েলের চেহারা উজ্জ্বল করতে চান। জিহাদে ইসলামীও বলেছে, আব্বাস এমন সময় ইসরায়েলি যুদ্ধমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন যখন এই জল্লাদের নির্দেশে শহীদ হওয়া ফিলিস্তিনি শিশুদের রক্ত এখনও শুকায়নি।
এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে গুম হওয়া মানুষদের জন্য তাদের সন্তান, ভাই এবং স্বজনের কান্নায় ভারী হয়ে ওঠে জাতীয় প্রেসক্লাব চত্বর আজ। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে গুম আর বিচার বহির্ভূত হত্যার শিকার নাগরিকদের খোঁজ এবং বিচারের দাবিতে তাদের স্বজনেরা বুক ভরা বেদনা, অশ্রুসিক্ত চোখ আর কান্নায় ভেঙে পড়া কণ্ঠে আজ ভারী করে তুলেছে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তন। আজ 30 আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মায়ের ডাক নামক একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রিয় সন্তান, পিতা আর ভাইয়ের গুম এবং হত্যার প্রতিবাদে সোচ্চার হয়েছেন তাদের স্বজনেরা। অনুষ্ঠানে নিখোঁজ রাজনৈতিক কর্মী মনির হোসেনের ভাই শহীদ হোসেন আবেগ জড়িত কণ্ঠে বলেন, প্রতিবাদী যুবকদের গুম হত্যা করা হচ্ছে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য, এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তাদের কোনো ডেথ সার্টিফিকেট পায় না, তাদের সম্পত্তি বিক্রি করার মতো সুযোগ নাই, হস্তান্তর করার মতো সুযোগ নাই, কারণ আমরা তো এখনো ঘুমের মধ্যেই আছি। মান কোথায় আছে? লাখটা অন্তত দেন, শুধু সবাই সোচ্চার হন, শক্তি সঞ্চয় করুন, না হলে আমাদেরকে আসলে রাখবে না, আমাদেরকে সরিয়ে নিয়ে যাবে।
জাতীয় প্রেস ক্লাবে মায়ের ডাক আয়োজিত আজকের সভায় নিখোঁজ ও নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে এসেছিলেন মানবাধিকার কর্মী, রাজনৈতিক নেতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ। তারা গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেবার তাগিদ দেন এবং বিচার বহির্ভূত হত্যা বন্ধের দাবি জানান। পাশাপাশি তারা এসব বেআইনি কর্মকাণ্ডের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানান। দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, বাংলাদেশে এখনও 86 জন নাগরিক গুম হয়ে আছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ডিকেড অফ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ইন বাংলাদেশ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে গুমের জন্য বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোকে দায়ী করা হয়েছে। আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠনটি মনে করে, নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা, গুম বন্ধ করা এবং ভবিষ্যতে নির্যাতন প্রতিরোধের নিশ্চয়তা আদায়ে জাতিসংঘ, দাতা গোষ্ঠী এবং ব্যবসায়িক অংশীদারদেরকে উদ্যোগ নেওয়া উচিত। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, মানুষের নির্বুদ্ধিতার জন্য সে অন্য লোকের ছিদ্রান্বেষণ করে এবং নিজের মধ্যে লুকানো দোষকে উপেক্ষা করে।
আমরা সবাই অন্যের ছিদ্রান্বেষণ করা থেকে বিরত থাকব এবং নিজের দোষ ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করব। এ প্রত্যাশা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম মেলটি পাঠিয়েছেন বাংলাদেশের রাজধানী ঢাকার গেন্ডারিয়া থেকে ব্যাংক কর্মকর্তা ও মুক্তমনা কলামিস্ট মোহাম্মদ জিল্লুর রহমান। নিজেকে রেডিও তেহরানের শ্রোতা এবং ওয়েবসাইটের পাঠক হিসেবে উল্লেখ করে তিনি লিখেছেন, রেডিও তেহরান নৈতিক মূল্যবোধ ও চরিত্র গঠনে অনন্য একটি আন্তর্জাতিক গণমাধ্যম, যত শুনি ততই মুগ্ধ হই। আমি সকালের এক ঘন্টা প্রাতঃভ্রমণের সময় পার্স টুডের আর্কাইভ থেকে অনুষ্ঠান শুনি। হাঁটতে হাঁটতে কখন যে রেডিও তেহরানের অনুষ্ঠান শেষ হয় তা টেরই পাই না। অনুষ্ঠানের পরতে পরতে কোরআন ও হাদিসের রেফারেন্স থাকে, যা সত্যিই অনন্য ও মনোমুগ্ধকর। পাশ্চাত্য ষড়যন্ত্র উপেক্ষা করে রেডিও তেহরান শ্রোতা ও পাঠকদের মাঝে আলোকবর্তিকা হিসেবে অনন্য হয়ে থাকুক অনন্তকাল, সে দোয়া ও প্রত্যাশা করে চিঠিটি শেষ করেছেন এ শ্রোতা বন্ধু।
জিল্লুর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মতামতটির জন্য। আশা করি এভাবেই আমাদেরকে প্রেরণা যোগাবেন। আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মহেন্দ্রনগর অগ্রগামী ক্লাব থেকে। আর এটি পাঠিয়েছেন আমাদের নিয়মিত পত্র লেখক ভাস্কর পাল। ভালোবাসা ও প্রীতিময় শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, গত 3 আগস্ট গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানে প্রচারিত ডাল দেখেছ জাল দেখনি গল্পটি আমার কাছে ভীষণ আকর্ষণীয় লেগেছে। গল্পটির বিষয়বস্তু ভীষণভাবে শিক্ষামূলক। জীবনে চলার পথে আমাদের যে সকল শিক্ষাকে সাথে নিয়ে চলা উচিত, সেই শিক্ষা উঠে আসে গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানে। এত সুন্দর মনোমুগ্ধকর গল্পের ডালি নিয়ে হাজির হওয়ার জন্য রেডিও তেহরানকে ধন্যবাদ জানাই।
গল্প ও প্রবাদের গল্প সহ আমাদের সকল আয়োজনে সাথে থাকার জন্য ভাস্কর পাল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিশোরগঞ্জের গুরুদ্বাল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাদত হোসেন পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, আধুনিক গণমাধ্যম হিসেবে রেডিও তেহরান এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। একে তো রেডিও অনুষ্ঠান শর্টওয়েভ, ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউবে লাইভ প্রচার করছে, অন্যদিকে এসব অনুষ্ঠান ওয়েবসাইটে আপলোড করে পরে শোনার বা পড়ার সুযোগ করে দিচ্ছে। ফলে যার যে মাধ্যমে সুবিধা, যার যখন সুবিধা, তিনি সে মাধ্যমে কাঙ্ক্ষিত সময়ে অনুষ্ঠান শুনতে বা পড়তে পারছেন। এত বহুমুখীভাবে শ্রোতা পাঠকদের কাছে পৌঁছার কারণে রেডিও তেহরান সাম্প্রতিককালে অত্যন্ত জনপ্রিয় ও শক্তিশালী গণমাধ্যমে পরিণত হয়েছে। চিঠির শেষাংশে তিনি রেডিও তেহরানের ওয়েবসাইটে শ্রোতাদের মতামত বিভাগ চালু করায় ধন্যবাদ জানিয়েছেন।
parstoday.com এ শ্রোতাদের মতামত বিভাগে প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ চিঠি আপলোড করা হচ্ছে। এতে আমাদের ভিজিটর যেমন বাড়ছে, তেমনি শ্রোতা বন্ধুরাও চিঠি লিখতে উৎসাহ পাচ্ছেন। শাহাদুত ভাইকে ধন্যবাদ সুন্দর সুন্দর চিঠি লিখে মতামত বিভাগটি সমৃদ্ধ করার জন্য।
বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পূর্ব নলছিয়া থেকে হারুনুর রশিদ পাঠিয়েছেন এবারের মেলটি। সালাম ও শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, মানুষ আনন্দে বাঁচে, প্রাপ্তিতে পূর্ণতা পায় মানুষের জীবন। এই আনন্দ অবগাহনে তাই তো মানুষের নানা আয়োজন। আমি রেডিও তেহরান শুনি হৃদয়ের গহীনে, যা আমাকে প্রশান্তিময় সুখ আর প্রাপ্তির আনন্দে উদ্বেলিত করে। কণ্টকময় পৃথিবীতে সততার সাথে আমার চলার পথকে মসৃণ করে। রেডিও তেহরানকে একটি আলোকিত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে হারুন ভাই লিখেছেন, কোরআনের আলো, আদর্শ মানুষ গড়ার কৌশল, স্বাস্থ্য কথা এবং রংধনুর আসরে ছোট ছোট শিক্ষণীয়, মজার ও আকর্ষণীয় গল্পগুলো শুনে সুখময় আলোকিত সুন্দর জীবন গঠন করা সম্ভব।
রেডিও তেহরান সম্পর্কে বরাবরের মতোই চমৎকার মূল্যায়নের জন্য হারুনুর রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আশরাফ ভাই, বেশ কিছু চিঠির জবাব তো দেওয়া হলো, এবার কোন শ্রোতাবন্ধুর সাথে সরাসরি কথা বলতে ইচ্ছে করছে, তো কেউ কি এ মুহূর্তে আমাদের সাথে যোগ দেবেন?
হ্যাঁ, টেলিফোনের অপর প্রান্তে এ মুহূর্তে অপেক্ষা করছেন কিশোরগঞ্জের শ্রোতাবন্ধু আতিকুল ইসলাম আতিক। তার পুরো পরিচয়টা বরং তার কাছ থেকে জেনে নেওয়া যাক।
আমি আতিকুল ইসলাম আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক আইআরবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ।
আতিক ভাই, আপনাকে প্রিয়জনের আসরে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাচ্ছি, আপনি কবে থেকে রেডিও তেহরান শুনছেন এবং কিভাবে এ বেতারের সন্ধান পেলেন?
আমি রেডিও তেহরানের নবীন একজন শ্রোতা। আমি রেডিও তেহরানের সন্ধান পাই আমি ফেসবুকের মাধ্যমে, আবার গুরুদাল সরকারি কলেজের সদ্য শিক্ষক আশাহাদ স্যারের মাধ্যমে। আমি ফেসবুকে দেখলাম তিনি একটি লিংক শেয়ার করলেন যেটি হচ্ছে লাইভ হচ্ছিল ফেসবুকে রেডিও তেহরানের তৎকালীন শান্ত অধিবেশনটি। তো তার পরবর্তীতে আমি রেডিও তেহরান সম্পর্কে জানতে পারি এবং সারা শিক্ষক সাথে মাধ্যমে অনেক কিছু তথ্য জানি, জানার পর রেডিও তেহরানে নিয়মিত হয়ে আসি। এবং পরবর্তীতে রেডিও তেহরানের একটি শ্রোতা সম্মেলন অনুষ্ঠিত হয় কৃষক IRIB ফ্যান ক্লাবের উদ্যোগে। ওই শ্রোতা সম্মেলনে আমি উপস্থিত ছিলাম এবং ওই শ্রোতা সম্মেলনে রেডিও তেহরান সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হয়। রেডিও তেহরানের মোটো কি, উদ্দেশ্য কি, তারা কি বিষয়ে মূলত সংবাদ পরিবেশন করে, সব বিষয়ে মোটামুটি ওই সময় ধারণা পাই।
তো একজন নতুন শ্রোতা হিসেবে রেডিও তেহরানের কোন দিকটি আপনাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে মোসাহেবে?
রেডিও তেহরানের সংবাদ পরিবেশনের বিষয়টি অবশ্যই দৃষ্টিনন্দন। সংবাদের যে বিশ্বস্ততা সেটি আমাকে অবশ্যই আমার মন কেড়েছে। আর একটি বিষয় বলতে চাই যে রেডিও তেহরান মূলত মুসলিম বিশ্বের প্রতিনিধি হিসেবে আমাদের মুসলিম উম্মার যে তাদের যে ঐক্য বা তাদের জন্য মানে যা দরকার আর কি, সেই সংবাদগুলো মূলত রেডিও তেহরান পরিবেশন করে থাকে। সেটা হচ্ছে একটি আমার কাছে একটি ভালো লাগার দিক।
রেডিও তেহরান ভালো লাগার কারণ সম্পর্কে জানলাম, তো এ বেতারের কোন কোন অনুষ্ঠান আপনার ভালো লাগে?
আমার এই রংধনু অনুষ্ঠানটি ভালো লাগে, খুব ভালো লাগে, এবং প্রিয়জন ওই দুইটা আসমাউল হুসনা, এই অনুষ্ঠানগুলো আমার কাছে মন ছুঁয়ে যায়।
তো আতিক ভাই, রেডিও তেহরানের মান উন্নয়নের কোনো পরামর্শ থাকলে আপনি দিতে পারেন?
রেডিও তেহরানের যে ফেসবুক ফ্যান পেজটি আছে, ফ্যান পেজ সেটি বলবো ভেরিফাই করে নেওয়ার জন্য। আর রেডিও তেহরানের মান উন্নয়নের বিষয়ে যদি বলি তাহলে বলবো যে শ্রোতা সম্মেলন করে রেডিও তেহরানের প্রচার এবং প্রসার করা যায় কিনা, সেজন্য কর্তৃপক্ষকে দেবে দেখার অনুরোধ করি।
আপনার প্রস্তাব দুটি আমাদের বিবেচনায় থাকলো। তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেয়ার জন্য আতিকুল ইসলাম আতিক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপি থেকে হাফিজুর রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি। আদর্শ মানুষ গড়ার কৌশল অনুষ্ঠানটি সম্পর্কে তিনি লিখেছেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ, তাই তাদের উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে এবং সুশিক্ষিত করতে দরকার সুষ্ঠু ও পরিকল্পিত শিক্ষা আর প্রশিক্ষণ। পূর্ণাঙ্গ ও শ্রেষ্ঠ ধর্ম ইসলাম জীবনের সব ক্ষেত্রের মতো এক্ষেত্রেও দিয়েছে জরুরি দিক নির্দেশনা। শিশু কিশোরদের কীভাবে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা যায় তার এক অনুপম দর্পণ হল রেডিও তেহরানের সাপ্তাহিক অনুষ্ঠান আদর্শ মানুষ গড়ার কৌশল।
ভাই হাফিজুর রহমান, আদর্শ মানুষ গড়ার কৌশল অনুষ্ঠানটি ভালো লাগছে জেনে আমাদেরও ভালো লাগছে। আশা করি চিঠি লেখা অব্যাহত রাখবেন। বাংলাদেশের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ বালাপাড়া গ্রাম থেকে হরিদাস রায় পাঠিয়েছেন একটি মেল। প্রীতি ও শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের একজন নবীন শ্রোতা। এবেতারের সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠানগুলোর মধ্যে ইরান ভ্রমণ, পাশ্চাত্যের জীবন ব্যবস্থা, স্বাস্থ্য কথা, রংধনুর আসর এবং চিঠিপত্রের আসর প্রিয়জন আমার বেশি ভালো লাগে।
শ্রোতাবন্ধু হরিদাস রায়কে ধন্যবাদ মতামত সমৃদ্ধ চিঠির জন্য। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওপাড়া থেকে নিজামুদ্দিন শেখ পাঠিয়েছেন এবারের মেলটি। তিনি লিখেছেন, আপনাদের অনুষ্ঠান যেমন জ্ঞান পিপাসুদের জ্ঞানের খোরাক যোগায়, তেমনি সঠিক ও বাস্তব তথ্য তুলে ধরে দূর করে অন্ধ বিশ্বাসীদের মনের অমানিসা। রেডিও তেহরানের এমনই একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান হচ্ছে পাশ্চাত্যে জীবন ব্যবস্থা। আমাদের দেশের জনগণ পাশ্চাত্যের দেশগুলো সম্বন্ধে অনেক উচ্চ ধারণা পোষণ করে থাকে, সভ্য শিক্ষিত ও উন্নত জাতি হিসেবে তাদের মনে করে থাকে। কিন্তু রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের সঙ্গে স্পর্শে এসে পাশ্চাত্যে জীবন ব্যবস্থা নামক অনুষ্ঠান শুনে জানতে পারলাম পাশ্চাত্যের দেশগুলোর জীবন ও সমাজ ব্যবস্থা কতটা ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ।
ভাই নিজামুদ্দিন শেখ, আমাদের অনুষ্ঠান থেকে পাশ্চাত্যের দেশগুলোর প্রকৃত চিত্র জানতে পেরেছেন জেনে ভালো লাগলো। চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কাতারের রাজধানী দোহা থেকে HM কাউসার পাঠিয়েছেন এবারের চিঠিটি। এ শ্রোতাবন্ধুর দেশের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বগাবাড়ি গ্রামে। তিনি লিখেছেন, 9 আগস্ট তারিখে প্রচারিত প্রিয়জন অনুষ্ঠান শুনলাম, খুব ভালো লাগলো। এর জন্য নতুন এবং পুরাতন শ্রোতাদের এক মিলন মেলা। এক একটি মেইল প্রমাণ করে শ্রোতাবন্ধুরা রেডিও তেহরানকে কতটা ভালোবাসে। আমার জানতে চাওয়া বিষয় হল, শ্রোতাবন্ধুরা যে প্রিয়জন অনুষ্ঠানে টেলিফোনে সাক্ষাৎকার দেন তা আপনারা কতদিন পর্যন্ত সংরক্ষণ রাখেন। আমি 2000 অথবা 2001 সালে প্রিয়জনে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম, তা কি আপনাদের সংরক্ষণে আছে?
না ভাই, 2000 কিংবা 2001 সালের কোনো সাক্ষাৎকার আমাদের সংরক্ষণে নেই। আমাদের পুরনো ওয়েবসাইটে 2012 সাল থেকে প্রিয়জন অনুষ্ঠান আপলোড করা আছে, তবে সার্ভার পরিবর্তনের কারণে কিছু ফাইল নষ্ট হয়ে গেছে। অবশ্য নতুন ওয়েবসাইটে 250-এরও বেশি পর্ব সংরক্ষণ করা আছে। আপনি আগ্রহী হলে আবারও সাক্ষাৎকার দিতে পারেন। নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি চিঠি লেখার জন্য কাউসার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আজকের আসরের শেষ চিঠিটি এসেছে ফরিদপুরের মধ্য আলিপুরের নন্দন বেতার শ্রোতা ক্লাব থেকে, আর পাঠিয়েছেন মোহাম্মদ আফজাল আলী খান। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের অনলাইন কুইজ প্রতিযোগিতার নবম পর্বে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত আমার প্রত্যাশিত পুরস্কার পাইনি। এ বিষয়ে আমাকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
ভাই মোহাম্মদ আফজাল আলী খান, চলতি বছর কুইজ এবং শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় বিজয়ী কারো কাছেই আমরা পুরস্কার পৌঁছাতে পারিনি করোনা মহামারীর কারণে, ডাক যোগাযোগ বন্ধ থাকায়। আর এ সময় তেহরান থেকে কেউ দেশেও যেতে পারছেন না। পরিস্থিতি স্বাভাবিক হলে বিজয়ী সবার কাছে পুরস্কার পৌঁছানো হবে ইনশাল্লাহ। চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এবারে কয়েকজন DX এর বন্ধুর নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি, যারা আমাদের অনুষ্ঠান শুনে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে SM নাজিমউদ্দিন ও নিজামউদ্দিন শেখ, বর্ধমান জেলার চুপি থেকে হাফিজুর রহমান, দক্ষিণ দিনাজপুর থেকে রতন কুমার পাল ও বিধান চন্দ্র স্যানেল, ছত্তিশগড়ের দুর্গ থেকে আনন্দমোহন পাইন, বাংলাদেশের কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ শাহাদাত হোসেন ও শরীফা আক্তার পান্না এবং শাওন হোসেন রাজবাড়ী থেকে।
যারা অনুষ্ঠান শোনার পাশাপাশি কষ্ট করে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আজও রয়েছে একটি গান। গানের কথা লিখেছেন মহিউদ্দিন মহি, সুর করেছেন হাবিব মোস্তফা আর গিয়েছেন রাজু মণ্ডল।
তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
জিন্দগি নেই বন্দেহগি পাপে তাপে ভরা, এই জিন্দগি নেই বন্দেহগি পাপে তাপে ভরা, যার কারণে আসলি ভবে তার ডাকে নেই সারা, যার কারণে আসলি ভবে তার ডাকে নেই সারা, একদিন রে মন তারি হাতে বীর তুই ধরা, এই জিন্দগি নেই বন্দেহগি পাপে তাপে ভরা, এই জিন্দগি নেই বন্দেহগি পাপে তাপে ভরা। Thank you.
শোধ করে অন্ধারে দেশ মো সুখের স্বপন না দেখিয়া বিজাস তু নয় আলোর মাঝে বসত করে অন্ধারে দেশ মো সুখের স্বপন না দেখিয়া বিজাস তু নয় পাইতে সাই মাওলাজির দর্শন পাইতে সাই মাওলাজির দর্শন হোসনা জিন্দা মরা এই জিন্দেগি নেই বন্দেহগি পাপে তাপে ভরা এই জিন্দেগি নেই বন্দেহগি পাপে তাপে ভরা
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 30 আগস্ট সোমবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আক্তার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম, মুন্সিগঞ্জে সংক্রমণ কেন কমছে না বুঝতে পারছে না স্বাস্থ্য বিভাগ। দৈনিক প্রথম আলো, ডিএনএ টেস্ট করলেই জিয়ার লাশ নিয়ে বিতর্ক শেষ হবে। দৈনিক কালের কণ্ঠ, রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি সহায়তায় পৌনে 12 কোটি টাকা অনুদান দিল ফ্রান্স। দৈনিক মানবজমিন, কুড়িগ্রামে বন্যার পরিস্থিতির অবনতি, পানিবন্দী 1 লাখ মানুষ। দৈনিক ইত্তেফাক, ক্যাম্পাস উত্তপ্ত করতে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে বলেছেন কাদের। দৈনিক যুগান্তর, এবং কাবুলে যাচ্ছেন তালেবানের সর্বোচ্চ নেতা হেপতুল্লাহ আখুন্দ। বাংলাদেশ প্রতিদিন, কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম হচ্ছে ভারত পাকিস্তান দ্বন্দ্বে ঢুকবে না আফগানিস্তান বলছেন তালিবানের সম্ভাব্য বিদেশমন্ত্রী। দৈনিক আনন্দবাজার, তালিবান শিবিরে পাঠ নিতে আফগানিস্তানে বাংলার 3 যুবক, কেন্দ্রীয় রিপোর্টে চাঞ্চল্য। দৈনিক সংবাদ প্রতিদিন, এবং ভাঙন বিজেপিতে, ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূলে যোগ বিজেপি বিধায়কের। দৈনিক আজকাল,
দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, এক মাস ধরে দেশের প্রায় সব জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ কমছে, কিন্তু বিপরীত চিত্র মুন্সিগঞ্জে। এই জেলায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার উদ্বেগজনক। গত 1 সপ্তাহে সারা দেশে পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 14.34%, কিন্তু একই সময়ে মুন্সিগঞ্জে রোগী শনাক্তের হার 40%-এর বেশি। মুন্সিগঞ্জে কেন সংক্রমণ কমছে না সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারছে না স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এমনকি এই জেলায় সংক্রমণ কমাতে তাদের বাড়তি কোনো উদ্যোগও নেই। জনস্বাস্থ্যবিদরা বলছেন, মুন্সিগঞ্জের বর্তমান পরিস্থিতি নিয়ে হেলাফেলা করার সুযোগ নেই। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে চাপাই নবাবগঞ্জের মতো পুরো জেলায় যেভাবে লকডাউন দেওয়া হয়েছিল সেরকম কোনো ব্যবস্থা জরুরি ভিত্তিতে নেওয়া যেতে পারে।
ডিএনএ টেস্ট করলেই জিয়ার লাশ নিয়ে বিতর্ক শেষ হবে, এই শিরোনামের খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, জিয়ার লাশের ডিএনএ টেস্ট করার দাবি জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান বলেছেন, ডিএনএ টেস্ট করলেই চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাহিত করা লাশ নিয়ে বিতর্ক শেষ হবে। রোববার সন্ধ্যায় জাতীয় শোক দিবস উপলক্ষে আশুলিয়া প্রেস ক্লাব অডিটোরিয়ামে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শাহজাহান খান বলেন, আজকের জিয়াউর রহমানের লাশ নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ওখানে জিয়াউর রহমানের লাশ নেই। একটা দেশের সরকার প্রধান তিনি যখন বলেন, তিনি কি তথ্য না জেনে বলতে পারেন? আমি তা মনে করি না। তার উপর তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি তথ্য না জেনে একথা বলেননি। তিনি কখনো ফালতু কথা বলার মানুষ নন।
দৈনিক যুগান্তরে বলা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পরাশ্রয়ী আন্দোলন নির্ভর বিএনপি দেশের বিদ্যমান স্থিতি নষ্ট করতে নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে। তিনি বলেন, আমরা আগে আশঙ্কা প্রকাশ করেছিলাম ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করতে। ওবায়দুল কাদের আরো বলেন, করোনার ক্ষতি কাটিয়ে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে ছাত্র শিক্ষকরা যখন প্রস্তুতি নিচ্ছে, তখন ঠুনকো অজুহাতে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার নোংরা রাজনীতি করছে বিএনপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।
দৈনিক ইত্তেফাক এক খবরে লিখেছে, কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি, ফলে পানিবন্দী হয়ে পড়েছে 2 উপজেলার প্রায় 1 লাখ মানুষ। সেই সঙ্গে দেখা দিয়েছে শুকনো খাবার ও পশু খাদ্যের চরম সংকট। জানা গেছে, ভারতের অসম ও মেঘালয় প্রদেশের বন্যার পানি ব্রহ্মপুত্র নদ দিয়ে বাংলাদেশে প্রবেশ ও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পানি বৃদ্ধি পাওয়ায় এ অঞ্চলে বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, গত 24 ঘন্টায় ব্রহ্মপুত্র নদের চিলমারি পয়েন্টে 5 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
দৈনিক মানব জমিন পত্রিকায় বলা হয়েছে, কক্সবাজারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে খাদ্য ও পুষ্টি সহায়তার জন্য 11,74,76,000 টাকা অনুদান দিয়েছে ফ্রান্স সরকার। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এই খাদ্য ও পুষ্টি সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করবে। আজ সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে WFP। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অনুদানের ফলে ইলেকট্রনিক ভাউচারের মাধ্যমে 3,300 রোহিঙ্গাকে খাদ্য সহায়তা দিতে পারবে WFP। এর ফলে তারা রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত WFP-র দোকানগুলো থেকে খাবার কিনতে পারবে। পাশাপাশি এই অনুদানের ফলে 5 বছরের কম বয়সী মাঝারি মাত্রায় অপুষ্টির শিকার 16,000 রোহিঙ্গা শিশুকে চিকিৎসা দেওয়া যাবে।
এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আনন্দবাজার এক খবরে লিখেছে, কাবুল দখল করে নিলেও এখন পর্যন্ত সরকার গড়তে পারেনি তালেবান। শীঘ্রই সরকার গঠন করা হবে বলে দাবি করেছেন তালিবান শীর্ষকর্তারা। তবে তার মধ্যেই ভারত পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে মুখ খুললেন তালিবানের সম্ভাব্য বিদেশমন্ত্রী। ইন্ডিয়ান মিলিটারি একাডেমির প্রাক্তনী শের মুহাম্মদ আব্বাস স্তানাকজাই দোহা থেকে News18-কে বলেন, ভারত ও পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা তারাই মেটাবে, সেখানে আফগানিস্তান ঢুকবে না। আমাদের দেশের জমি অন্য কোনো দেশকে ব্যবহার করতে দেব না। সাক্ষাৎকারে আব্বাস জানান, 20 বছর ধরে আফগানিস্তানে আমেরিকা ও নেটো বাহিনী থাকলেও তালিবান সরকার তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়। ভারত, পাকিস্তান, ইরান, তাজিকিস্তানের মতো দেশের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চান তারা।
দৈনিক আজকাল পত্রিকার খবরে বলা হয়েছে, তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই তৃণমূলে এলাম, দাবি বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষের। রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল নেতা ব্রাত্য বসুর হাত ধরে এদিন তৃণমূলের পতাকা তুলে নিলেন বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষের কথায়, সারা বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নয়ন চলছে, তাই তৃণমূলে যোগ দিলাম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে মিলে বাংলার মানুষের জন্য কাজ করতে চাই, তাই বিজেপি ত্যাগ করলাম।
দৈনিক সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, বাংলাদেশ থেকে সীমান্ত পার হয়ে ভারতে ঢুকে আফগানিস্তান পৌঁছে গিয়েছে 14 যুবক। তালিবানি আগ্রাসন শুরু হওয়ার সময় রওনা হয়ে গিয়েছিল এই বাংলাদেশি যুবকরা। কাবুল দখল করার আগেই তারা তালিবান শিবিরে যোগও দিয়েছে। শুধু বাংলাদেশি যুবকরা নয়, অসমে 4 যুবক রয়েছে ওই তালিকায়। এছাড়াও আরও 3 যুবকের গতিবিধিও বেশ সন্দেহজনক। তারা এই রাজ্য থেকে আফগানিস্তানে গিয়েছে বলে খবর কেন্দ্রীয় গোয়েন্দাদের। এসব তথ্য হাতে পেয়ে তা যাচাই করছেন গোয়েন্দা কর্মকর্তারা। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, সব মিলিয়ে 21 জন যুবকের মধ্যে কেউ কেউ জঙ্গি হানায় রীতিমতো দক্ষ, কাউকে আবার পাঠানো হয়েছে প্রশিক্ষণের জন্য।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনাদের অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের 7.5 লাখেরও বেশি মানুষ পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সেখানে প্রবল গতিতে আঘাত হেনেছে হারিকেন আইদা। স্থানীয় সময়ে রোববার প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়া এই হারিকেনের গতিবেগ ছিল ঘন্টায় 150 মাইল বা 240 কিলোমিটার। আইদার আঘাতের পর নিউ অরলিন্স শহরের 7.5 লাখেরও বেশি মানুষ পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইরানের বাণিজ্য পরিচালনার বৈধ অধিকার কেউ নস্যাৎ করতে পারে না, লেবাননে তেল পাঠানোর প্রসঙ্গে তেহরান। মার্কিন ড্রোন হামলায় আফগানিস্তানের একই পরিবারের 9 সদস্য নিহত, তালেবান বলছে এটি আমেরিকার বেআইনি হত্যাকাণ্ড। বাংলাদেশে গুম হওয়া পরিবারগুলোর অসহায়ত্বের দায় সরকারকেই নিতে হবে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এবং দল ছাড়লেন ভারতের পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ, যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আর আমাদের ফ্যাক্স নাম্বার হচ্ছে 0098212205323। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা আরও একবার জানিয়ে দিচ্ছি রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10টা 23 মিনিটে এবং ভারত সময় রাত 9টা 53 মিনিটে আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে এখনই বিদায় চাইছি। খোদা হাফেজ।